जय नीताय, जय गुरु, जय श्री राधे। আমরা শ্রী শ্রী দামোদর ব্রতকে উপলক্ষ করে নিত্য প্রতি শ্রবণ করে আসছি শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদে বিরচিত শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত। তো আমরা নিত্য প্রতি স্বল্প স্বল্প করে নিত্য শ্রবণ করে আসছি। তো আজ গোপাষ্টমী, তা আমরা সে বিষয়ে একটু আলোচনা করব। এই গোপাষ্টমীর বিষয়টা খুব সুন্দর, সব লীলা কথা। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলদেব সমস্ত ব্রজবাসীগণ তারা গোকুল ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছে। বৃন্দাবনে কেন যাচ্ছেন? না, এখানে তো সর্বদাই অসুরদের উৎপাত। যখন থেকে আমাদের কানাই এই ব্রজে এসে জন্ম নিয়েছে, তখন থেকে বিভিন্ন অসুরদের উৎপাত। তাই নন্দ বাবা, উপানন্দ বাবা এবং সমস্ত ব্রজবাসীগণ তারা বৃন্দাবনে চলে আসছে। অতি সুন্দর বৃন্দাবন, বনম বৃন্দাবন নাম পশুভ্যাম নবকাম ইত্যাদি। সমস্ত ব্রজবাসীরা সিদ্ধান্ত করলেন যে আমরা তাহলে আমাদের বাসস্থান শ্রী গোকুল প্রদেশ ছেড়ে আমরা বৃন্দাবনে চলে। তারা ভগবানের জন্য কি না করতে পারে, নিজেদের তৈরি শহর গ্রাম সেগুলিকে ছেড়ে বৃন্দাবন পথে রওনা। কানাই তখন খুব ছোট, এই কথা বলতে পারে তোতলা তোতলা, শুনতে হবে খুব সুমধুর। বৃন্দাবনের অর্ধ চন্দ্রাকৃতি ন্যায় গ্রাম তৈরি করল, এইরকম ভাবে গ্রামটা বসল। মাঝখানে নন্দ মহারাজের বাসস্থান নির্মাণ করা হল। কেন? যদি মাঝে থাকে তাহলে চতুর্দিক থেকে সকলের নিকটে হয়, তাই নন্দ মহারাজের গৃহ অর্ধচন্দ্রাকৃতি গ্রাম, তার মাঝখানে নন্দ মহারাজের মহল তৈরি করল, বাসস্থান তৈরি করল। কানাই ধীরে ধীরে বড় হচ্ছে। একদিন মা যশোমতীর কাছে বলছে, মাইয়া মা, আমি না গরু চড়াই, ছোট্ট তোতলা তোতলা গুলিতে কথা বলে, তুই এবার কি করে গরু চড়াবি? তুই তো দিনের মধ্যে কতবার পড়ে যাস, কতবার তোকে বলাই, আমরা প্রত্যেকে মিলে তুলি, নিজে নিজে পড়ে গিয়ে নিজে নিজেই তুই ওজন করিস, তুই এবার গরু চড়াবি কি করে? বলছে, না আমি গরু চড়াব। মা যশোমতী তিনি বলছেন, আরে লালা তুই কি করে গরু চড়াবি রে, তুই তো নিজেই চলতে পারিস না, গরুগুলিকে সামলাবি কি করে? ঠিক আছে, তুই একটু বড় হয়, বড় হওয়ার পরে গোচারণে যাবি, আমরা তো রাখাল গোয়ালা, গোচারণ তো আমাদের পেশা, যেতে তো হবেই, তাহলে তুই একটু বড় হয়ে। বলছে, না না আমি এখনই যাব। কানাই বা খুব জেদি। মা যশোমতী তো বিরক্ত হয়ে গেলেন, বলছেন যে তুই যা পারিস কর, আমার এখন অনেক কাজ। কানাই তো পীড়া করি আরম্ভ করল, আমাকে যদি গোচারণে না পাঠাও আমি কিছু খাবই না। মা যশোমতী বিরক্ত হয়ে বলছে আচ্ছা ঠিক আছে, না খেয়ে বসে থাক। কানাই মাকে ভয় দেখায় কি বলে জানেন, টিকার মধ্যে বর্ণনা করেছেন, বলছেন দেখো মা, আমি কিন্তু তোমাকে আর মা বলে না, এটা সব থেকে বড় বাধা, বড় প্রথম কান ভয় দেখায়। মা যশোমতী বলছেন সে মা না বলে নয় তুই ডাকলি, কিন্তু তুই তো জঙ্গলে কি করে যাবে? বলছে ওইসব তো আমি জানি না, আমি গরু চড়াতে না খেয়ে মুখটা হাঁড়ির মতো করে বসে থাকলো ছোট্ট ছেলে। নন্দবাবা তিনি বাইরে ছিলেন কোনো কাজের কারণে। কানাই, আরে কানাই কি ব্যাপার, তোর মুখটা তো একেবারে হাঁড়ির মতো হয়ে আছে, কি রে আজকেও কি মারধর খেয়েছিস নাকি, কোথায় চুরি করতে গিয়েছিলি, কোনো কথা বল। মা যশোমতী বলছেন দেখো তোমার এই ছেলে সে বলে কিনা গরু চড়াতে, নন্দবাবা বলছেন যে লালা তুই একটু বড় হয়ে নে তারপরে গোচার নিয়ে যাবি। আরে আমাদের তো এটাই কর্ম, সময় তো যাবে। বলছে না না আমি এখনই যাব। নন্দবাবা তিনি কি করলেন, পুরোহিতকে ডাক, ব্রাহ্মণকে ডাকলেন। ব্রাহ্মণ তো বড় পাজি নিয়ে আসলেন, দেখে একটা সুন্দর দিন দেখতে হয়, যে কোনো শুভ কর্ম করতে গেলে একটি সুন্দর দিন দেখা প্রয়োজন। পুরোহিত মহাশয় তিনি বললেন হে মহারাজ, নন্দ মহারাজকে বলছেন এই সামনে দু তিন দিন পরে অষ্টমী আছে, এই অষ্টমীতে অনেক সুন্দর সুন্দর সুযোগ আছে, সুন্দর যোগ আছে, সুতরাং এই অষ্টমীর দিন থেকে লালাকে যদি ছোট ছোট বাছুর বৎসচারণ যদি করানো যায় তাহলে ওই দিনটা খুব ভালো। অষ্টমী ছিল, ভগবান বৎসচারণ আরম্ভ করলেন বাছুর, অর্থাৎ গো প্রজাতির। সুতরাং ওই অষ্টমী হচ্ছে আজ, মানে কি কালকেও করছেন ঠিক আছে, তফাৎ থাকতে পারে। সেই অষ্টমীর নাম কি, এই অষ্টমী গো অষ্টমী। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ খুব ছোট, 5 বছর বয়স হল, এই দিন থেকে বৎসচারণ আরম্ভ করে। নন্দ মহারাজ সমস্ত ব্রাহ্মণ সাধুদের ডেকে এক মহোৎসব করলেন, সমস্ত গোমাতাদের পূজন করলেন, এবং কানাইয়ের যে সমস্ত পার্শ্বরা ছিল বন্ধুরা তারা কিন্তু সব বড় বড়, কানাই ছোট কিন্তু সকলের বড়। তখন নন্দবাবা নিজে এই দিনে গো পূজা করলেন, প্রতিদিনই করেন কিন্তু এটা কৃষ্ণের বৎসচারণ তিথি, তাই সুন্দরভাবে কানাইকে দিয়েও গোমাতার পূজন করিয়ে সেই দিন থেকে ভগবান এই গোপাষ্টমীর দিন থেকে বৎসচারণ আরম্ভ করলেন। সেই জন্যই এই অষ্টমীটার নাম হচ্ছে গো অষ্টমী। বল গো অষ্টমী কি জয়। তা প্রতিটা তিথির কোনো না কোনো লীলা আছে। তো সেই গোপাষ্টমী উপলক্ষে আমরা প্রায় 9 বছর ধরে এই গোড়াধামে এসে আমরা নিত্য প্রতি বছর এই গোপাষ্টমীতে একটু গিরগাড়ি যাই, খুব আনন্দ হয়। তো আজকে সেই দিন আমরা গিয়েছিলাম। তো প্রতিটা ভগবানের প্রতিটা লীলাই স্মরণীয়, কিঞ্চিত কিঞ্চিত যদি সব লীলাগুলি মানে চিন্তন করা যায়, অনুস্মরণ করা যায়, তাহলে আমাদের অনেক অনেক মঙ্গল হবে। পুণ্য তো খুব সাধারণ জিনিস, মঙ্গল হবে, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি উৎপন্ন। তা আমরা খুব সংক্ষেপ আকারে গোপাষ্টমীর প্রসঙ্গ বললাম। তো আমরা এখন নিত্য পাঠের দিকে যাই, বৃহৎ ভাগবতামৃত। তা আজ পর্যন্ত আমরা যে যে প্রসঙ্গ শ্রবণ করেছিলাম সেটাকে একবার আমরা রিমাইন্ড করছি, তাহলে একটু সুন্দর হবে যে কী কী প্রসঙ্গ শ্রবণ করেছি। একাধারে অনেক প্রসঙ্গ শ্রবণ করা হয়েছে, সেটাকে সংক্ষেপ আকারে আমরা শ্রবণ করতে চলছি। দেবর্ষি নারদ কে শ্রেষ্ঠ ভক্ত? তিনি প্রথমে প্রয়াগ তীর্থে গেলেন, এলাহাবাদে মাঘী মেলা। সেখানে এক ব্রাহ্মণের প্রতি তার শালগ্রামের প্রতি এবং ভগবানের ভক্তদের প্রতি সেবা মনোভাব দেখে তিনি তাকে বললেন, হে ব্রাহ্মণ, তুমি শ্রেষ্ঠ ভক্ত। ব্রাহ্মণ তো অনেক বিনয়ের সঙ্গে বললেন, না না, আমি কি করে ভক্ত? আমরা খুব সংক্ষেপে শ্রবণ করছি, আমি কি করে ভক্ত? বলছেন কেন, আপনি প্রভুর প্রতি আপনার যে ভাব, আপনার সংকীর্তন, আপনার ভজন, আপনার নিয়ম, এবং আপনি এই যে সমস্ত বৈষ্ণবগণকে প্রসাদ পাওয়ার পরে যা কিছু বেঁচে থাকে তা থেকেই আপনি গ্রহণ করেন। বলছে, না না, এই সমস্ত বলে কোনো লাভ নেই, আমি কোনো ভক্তই না। হে নারদ, বরঞ্চ আপনি এক কাজ করুন, দক্ষিণ দেশীয় এক মহারাজ আছেন, রাজা, তিনি প্রভুর পরম প্রিয় ভক্ত, তার কথা শ্রবণ করে তিনি দক্ষিণ দেশে গেলেন। দক্ষিণ দেশে গিয়ে তিনি রাজার ভক্তি, ভগবানের প্রতি আরতি, প্রেম, পূজা, সাধুসেবা দেখে তিনি অবাক। দেবর্ষি নারদ তিনি রাজার প্রশংসায় পঞ্চমুখ হলেন। রাজা কানে আঙুল দিয়ে বলছেন, হে নারদজি, হে নারদজি, আপনি এমন বলবেন না, আমি কোনো ভক্তই নই। আরে, ভক্ত বলতে গেলে দেবরাজ ইন্দ্র। কেন? বলছেন, আমি ভগবানের পূজন আদি করি বটে, কিন্তু ভগবানের দর্শন তো পাই। আর দেবরাজ ইন্দ্র উপেন্দ্রকে, অর্থাৎ বামনদেবকে সর্বদা সচক্ষে দর্শন করছে, পূজা করছে। সুতরাং দেবরাজ ইন্দ্র ভগবানের প্রিয়। এই কথা শ্রবণ করে নারদজি, তার তো স্বর্গে যেতেও কোনো আপত্তি নেই, বৈকুণ্ঠে গোলোকে যত্রতত্র বিচরণ করতে পারেন, নারায়ণ নারায়ণ করে স্বর্গে গিয়ে উপস্থিত হলেন। দেখলেন ঠিকই দেবরাজ ইন্দ্র উপেন্দ্র মানে বামনদেবের পূজা অর্চনা আদি করছে, অবাক। তাদের প্রত্যেকের চরণ বন্দনা করলেন। দেবরাজ ইন্দ্র সহ দেবতারাই ধন্য, কেননা তারা ভগবানকে নিকটে পেয়েছে। ইন্দ্রের স্তুতি গান করতে লাগল। দেবরাজ ইন্দ্র বলছেন, হে মহামুনি, আমার ভক্তিতে প্রভু আমার এখানে আসেন, এ তো আমার পিতামাতার কৃপায় তিনি অবতীর্ণ হয়ে আবির্ভূত হয়ে অসুরদের থেকে স্বর্গরাজ্যকে বুদ্ধি করে নিয়ে আমাদেরকে দিয়েছে। এটা আমার মায়ের তপস্যার ফল। সুতরাং আমি কি করে প্রভুর প্রিয় হতে পারি, এটা ঠিক নয়। তিনি ব্রহ্মার মহিমা কীর্তন করতে লাগলেন, যে ভগবানের প্রিয় ব্রহ্মা। আচ্ছা, তিনি তৎক্ষণাৎ সেখান থেকে নারায়ণ নারায়ণ করতে করতে গিয়ে ব্রহ্মলোকে ব্রহ্মাজির নিকটে গিয়ে ব্রহ্মাজির স্তুতি গান করতে লাগলেন, দন্ডবাক্য প্রণাম আদি ইত্যাদি ইত্যাদি। তো অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ আকার। দেবশ্রী নারদ বলছেন, হে আদি কবি, হে ব্রহ্মণ্যদেব, আপনি তো সাক্ষাৎ ভগবান। তাতে ব্রহ্মাজি বলছেন, আরে বৎস নারদ, আমি কতবার তোমাকে শাস্ত্র প্রমাণ দিয়ে বলেছি যে আমি প্রভুর দাস, তুমি আমাকে ভগবান কেন বল? আমি তো প্রভুর দাস, তুমি এমন বলবে না কেন? আপনি তো ভগবানের মতনই। আর ঠিক আছে, আপনি ভগবান না হন, ভগবানের প্রিয় ভক্ত বলছেন, তাও না। দেখো, আমি সেই হিরণ্যকশিপু রাবণকে আমি বর দিয়েছিলাম, তারা প্রভুর প্রিয় ভক্তদের প্রতি আঘাত করেছে। প্রভু নিজনকে বলছেন, আমাকে কেউ যদি অসম্মান করে আমি মেনে নিতে পারি, কিন্তু আমার ভক্তকে কেউ যদি অপমান করে তাহলে তা আমি সহ্য করি না। সেই ঘৃণিত কর্মটিও আমিও করেছি। আমাকে প্রভু কতবার নিষেধ করেছেন, তুমি এই প্রকার বর দেবেন, কিন্তু আমি দিয়েছি। হে নারদ, তোমার যুক্তি অনুসারে আমি প্রভুর প্রিয় নই, আর আমি ভগবান নই। তবে হ্যাঁ, ভগবান ভোলেনাথ শিবের মহিমা তিনি কীর্তন করতে লাগলেন। শিবই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়, অনেক মহিমা বর্ণনা করেন। শিবের মহিমা শ্রবণ করে তিনি সদাশিব লোকে গেলেন। এই সদাশিবের মহিমা আমি বারংবার পাঠের মধ্যে ব্যাখ্যা করেছি। সেখানে গিয়ে সদাশিবের প্রশংসায় পঞ্চমুখ হলেন। বলতে বলতে দেবর্ষি নারদ তিনি বলছেন, আপনি ভগবান, আপনাকে তো প্রভু পূজনও করে, তাহলে আপনি প্রভুর থেকেও বড় ভগবান। তা না হলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে পূজন কেন করবেন? ভোলেনাথ তিনি যেমন ঠান্ডা সেই রকম গরম রেগে গিয়েছে, গিয়ে বলছেন, আরে নারদ, তুমি কি পাগলের মতন প্রলাপ বকছো গো, কি পাগলের মতন বলছো তুমি এগুলো? আমি কখনো ভগবান হতে পারি? আমি তো প্রভুর দাস। আবার কথা আরম্ভ। আবার নারদজি রুদ্রের প্রশংসায় পঞ্চমুখ হল। তখন ভোলেনাথ বলছেন যে তুমি প্রভুর প্রিয় পাত্র। দেখো, আমার মধ্যে এখন ক্রোধ যায়, আমি তোমাকে কত গালি গালচ করলাম, ক্রোধ দেখালাম, তথাপি তুমি দেখো কত দীনতার সঙ্গে আমার সঙ্গে কথা বলছ। আমার মধ্যে অনেক অহংকার আছে, এগুলো দীনতা, দৈন্য। তুমি এইরকম বলতে পারো, আমি প্রভুর দাস। নারদ এই সমস্ত কথা ভোলেনাথের মুখ থেকে শ্রবণ করে তিনি বলছেন যে দেখো, বৈকুণ্ঠবাসীরা তারা হচ্ছেন প্রভুর প্রিয়, কারণ প্রভু সর্বদাই তাদের সঙ্গে মিলে মিশে থাকে। দেবর্ষি নারদ তিনি বৈকুণ্ঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, নেওয়ার পর নিয়েছেন যখন, তখন বলছেন, দেখো তুমি বৈকুণ্ঠে এখন যেও না। সব থেকে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হচ্ছে প্রহ্লাদজি মহারাজ। তুমি বরঞ্চ ওই প্রহ্লাদ সুতলে থাকে তার কাছে যেতে পারো, প্রহ্লাদের মহিমার কোনো অন্ত নেই। শ্রীমৎ ভাগবত প্রসিদ্ধ প্রহ্লাদ চরিত্র মহাদেবকে দন্ডবাদ প্রণাম প্রদক্ষিণ করে তিনি সুতল লোকে গিয়ে উপস্থিত হলেন। সুতল লোকে গিয়ে দেখছেন তিনি প্রভুর সেবায় নিমগ্ন। যখন দেবশ্রী নারদের আগমন হল তৎক্ষণাৎ তিনি অর্থাৎ প্রহ্লাদজি মহারাজ দেবশ্রী নারদকে পূজন আদি করলেন, অনেক দৈন্যোক্তি প্রকাশ করলেন। এবারে মহর্ষি নারদ মুনি তিনি বলছেন আপনি প্রভুর একমাত্র কৃপাপাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে। বলছেন না আমি কি করে প্রিয় নারদজি? বলছেন কেন? আপনার দ্বারে বলির দ্বারে তো সর্বদাই ভগবান বিদ্যমান। বলছেন না না এটা তোমার মনের ভুল ধারণা। বলছেন কেউ যদি বলি মহারাজের দ্বারে সর্বান্তকরণ থেকে প্রভু চিন্তন করেন তাহলে কেউ কেউ ভগবানকে দ্বার রূপে দেখে, তো এতে আর বিশেষ কি? আর এই পৃথিবীতে নয় বিশ্ব ব্রহ্মাণ্ডে তাতে নরকাদিতেও কেউ যদি ভগবানের চিন্তা একান্ত অন্তকরণ দিয়ে করেন প্রভু সেখানেই প্রকট হইয়া, তাহলে আমার সুতল লোকের সঙ্গে অন্যান্য লোকের কোনো পার্থক্য নেই। হ্যাঁ এটা ঠিক আমার বংশে প্রভু কৃপা করে তিন তিনবার অবতীর্ণ হয়েছে, এটাকে আমি মানি, কিন্তু আমি প্রভুর প্রিয় ভক্ত এটা আমি স্বীকার করি। তবে হ্যাঁ হে দেবর্ষে আপনি বরঞ্চ কিম পুরুষ বর্ষে গমন করুন। কিম পুরুষ বর্ষে হনুমানজি আসেন, সেই হনুমানজি হচ্ছেন প্রভুর শ্রেষ্ঠ ভক্ত, রামচন্দ্রের কৃপাপাত্র শ্রেষ্ঠ ভক্ত। দেবশ্রী নারদ সেখান থেকে বিদায় গ্রহণ করে কিম পুরুষ বর্ষে হনুমানের নিকটে যাচ্ছে। হনুমানজি তিনি বিভিন্ন বনের দ্রব্য দ্বারা পূজনাদি করছিলেন, ফুল ফল ইত্যাদি। সম্মুখে অনেক মুনি ঋষিরা তারাও ভগবান রাঘবেন্দ্রের নাম কীর্তন করছিল। দেবশ্রী নারদ তো উপর থেকে আসেন আকাশ মার্গ থেকে, হনুমানজি তিনি দেখলেন আহা দেবশ্রী নারদ আস, তিনি এক লাফে গিয়ে তাকে আলিঙ্গন দান করে নিচে যখন এলেন, দেবশ্রী নারদকে পূজন করতে যাচ্ছেন হনুমানজি, তখন নারদ কি করছেন সেই ফুলগুলো দিয়েই হনুমানজিকে পূজন করতে যাচ্ছে। বলছেন আপনি এ কি করছেন? বলছেন না আপনি প্রভুর কৃপাপাত্র, আপনি প্রভুর অতি প্রিয়। হনুমানজি বলছেন আরে হে মহান ইয়ে আপনি কি বলছেন, আমি প্রভুর প্রিয় পাত্র কোথায়? আমি যদি প্রভুর প্রিয় পাত্র হতাম তাহলে কি এই নরকে আমাকে উনি রেখে যেতেন, আমাকে তো সাথে করে নিয়ে যেতেন? অযোধ্যাবাসী সমস্ত ভক্তকে তিনি দিব্য শরীর প্রদান করে উপরিস্থিত অযোধ্যা ধামে নিয়ে গিয়েছিলেন, সরজু নদীতে ডুব মেরে অপরদিকে দিব্য শরীর ধারণ করে চলে গেছে। আর আমি এতই অধম যে প্রভু আমাকে এখানে মরতে রেখে গেল যে তুমি এখানেই থাক, তাহলে তো আমি প্রভু প্রিয় নই। যদি প্রভু প্রিয় কেউ থেকে থাকে তাহলে পাণ্ডবের, দেখুন সকলেই প্রিয় ভক্ত কিন্তু কেউ স্বীকার করতে রাজি, সকলে নিজেকে দীনহীন কামার বলে মনে করছে। তেমনি বৈষ্ণবের লক্ষণ উত্তম হইয়া আপনারে অধম মানে সেই তো বৈষ্ণব প্রধান। উত্তম কোটির ভক্ত হবে কিন্তু নিজেকে অধম দীনহীন মনে করে, তারাই শ্রেষ্ঠ ভক্ত, উত্তম ভক্ত। দেবর্ষী নারদ হনুমানজির থেকে বিদায় নিয়ে হস্তিনাপুরের পাণ্ডবদের নিকটে এলেন। পাণ্ডবেরা পূজন করতে যাচ্ছেন কিন্তু তাদের পূজন স্বীকার করছে, তাদের ফুল দিয়ে তাদেরকেই পূজন করতে লেগে যাচ্ছে। পাণ্ডবেরা বললেন, হে মহামুনি, আপনি এমন কেন করছেন? বলছেন, তোমরা প্রভুর কৃপা পাত্র, প্রভুর দয়ার পাত্র। তখন পাঁচ ভাই এবং দেবী দ্রৌপদী, দেবী কুন্তী, তারা পৃথক পৃথক ভাবে বললেন যে আমরা কেউ প্রভুর প্রিয় নয়। তাহলে কি প্রভু আমাদের ছেড়ে চলে যেতেন? অনেক কথাই বলেছেন, আমরা সংক্ষেপে শ্রবণ করছি। পাণ্ডবগণ বললেন, যাদবগণ শ্রেষ্ঠ, কারণ যাদবগণের মধ্যে প্রভু সর্বদাই বিরাজমান। তখন তিনি যাদবদের নিকটে, সমস্ত যাদবেরা বললেন, হ্যাঁ আমরা প্রভুর প্রিয়ই বটে, আমরা প্রভুর প্রিয়, কিন্তু প্রভুর অত্যাধিক প্রিয় হচ্ছে আমাদের যাদবগণের মধ্যে উদ্ধব। উদ্ধব কোথায়? যাদবগণ সুধর্ম সভায় বসেছিলেন, তারা বলছেন আপনি অন্তপুরে যান, দেখবেন সেখানে উদ্ধবজি আছে। এ প্রসঙ্গে আমরা ডিটেলস শ্রবণ করেছি, অনেক বিস্তারিত। সেখানে গিয়ে উদ্ধব বাইরে বসে আছেন, ভগবানের ভগবানের যে স্বয়ং কক্ষ তার বাইরে, তার পাশে বলদেব, তার পাশে দেবকী মাতা, রোহিণী মাতা, অন্যান্য সমস্ত মহিষীগণ। ভগবান শ্রীকৃষ্ণ সেই দিন ব্রজের স্বপ্ন দেখেছিলেন, তার মধ্যে ভাব এমন এসছে যে তিনি রোদন করতে করতে বিছানায় অজ্ঞানের মতো পড়েছেন। দেবর্ষী নারদ তিনি ভেতরে যখন যাচ্ছেন, কখনো উদ্দণ্ড নৃত্য করছেন, কখনো অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন, কখনো আবার কি যেন বকছেন। অকস্মাৎ তিনি যেখানে উদ্ধব আদি ছিলেন সেখানে গেলেন, সেখানে গিয়ে বলছেন, ভাই আমাকে একটু উদ্ধবের দর্শন করিয়ে দিতে পারো, আমি উদ্ধবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। উদ্ধব তো সেখানেই ছিলেন, উদ্ধব নিজের মহিমা শ্রবণ করে লজ্জিত হয়ে দেবর্ষী নারদের চরণ ধারণ করে বলছেন, হে মহামুনি, আপনি আমায় এমন বলবেন না, আপনি বলছেন আমি প্রভুর প্রিয় পাত্র, কদাপি নয়। তবে হ্যাঁ, আমি এটা মনে করতাম যে আমি প্রভুর সব থেকে বেশি প্রিয়, কিন্তু এই তো কিছুদিন আগে প্রভু যখন আমায় ব্রজে প্রেরণ করলেন, আমি দেখলাম সেই ব্রজবাসীগণের থেকে বা সেই ব্রজ গোপীদের থেকে শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় কেউ নেই। উদ্ধবজি বলছেন, আমি ভাবতাম যে আমি বোধহয় সব থেকে প্রিয় ভক্ত, কিন্তু আমি যখন ভগবানের দ্বারা প্রেরিত হয়ে ব্রজমণ্ডলে গেলাম, সেখানে গোপীদের যে ভাব, ভগবানের প্রতি যে প্রেম, তা কদাপি ব্যাখ্যা করা যায় না, বলা যায় না। এবারে একে একে যখন প্রত্যেকে কৃষ্ণ কথায় মেতে উঠলেন, গোপীগণের প্রসঙ্গে যখন সকলে বারংবার গোপীদের প্রশংসা করছেন, ভগবান তিনি স্বয়ং কক্ষ থেকে উঠে এসে রোদন করতে করতে গোপীদের কথা শ্রবণ করে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সমস্ত সুধর্ম সভার যাদবেরা তারা ছুটে এলেন, চতুর্দিকে ক্রন্দন ধ্বনি শোনা যাচ্ছে। ভগবান অজ্ঞান হয়ে গিয়েছে গোপীদের কথা শ্রবণ করে, তাদের সান্ত্বনা দেওয়ার মতো কেউ রইল না। ব্রহ্মাজি এলেন, ব্রহ্মাজি এসে তিনিও রোদন করতে লাগলেন। অকস্মাৎ ব্রহ্মাজি বলদেবকে সান্ত্বনা দিয়ে বললেন, দেখো একটু ধীর শান্ত ভাব অবলম্বন করো, আমি এই পর্বতে রৈবতম পর্বতে একটি নব বৃন্দাবন তৈরি করে রেখেছি সমুদ্রের মাঝে বিশ্বকর্মা দ্বারা, অতি দিব্য অতি সুন্দর। গরুড় সেখানে উপস্থিত ছিলেন, ভগবানের বাহন বলদেব এবং শ্রীকৃষ্ণ গরুড় পৃষ্ঠপরি করে চলে গেলেন সেই দ্বীপে যেখানে নব বৃন্দাবন ছিল। নব বৃন্দাবনে গিয়ে অনেক কষ্টে অনেক প্রচেষ্টার ফলে প্রভুর চেতন এসেছে। প্রভুকে তার মাঝে গোপ বেশ বানিয়ে দিয়েছে। গোপ বেশ বানিয়ে দিলে তিনি যখন স্বাভাবিক হয়েছেন, দেখছেন আমি তো বৃন্দাবনে আছি, সম্মুখে রয়েছে মাতা যশোদার পাথরের একটি দিব্য বিশাল মূর্তি। তা পাথরের মূর্তি তো আর চোখের পরক পড়ে না, মা রোহিণী পাশে আছেন, বলছেন আরে লালা তোর সখারা এখনো অপেক্ষা করছে পথে, তুই তাড়াতাড়ি যা, আমি বরঞ্চ খাবার বানিয়ে পাঠিয়ে দিব, বলে তুই গোচারণে যা। ভগবান শ্রীকৃষ্ণের বাহ্যিক কোনো চেতনাই ছিল না, গোপীগণের কথা শ্রবণ করে তিনি অন্তর্দশায় প্রবেশ করেছিলেন। শ্রীকৃষ্ণ বলছেন, মা আমার দিকে অপলক দৃষ্টিতে কেন চেয়ে আছে, চক্ষুর পলক কেন পড়ছে না? বলছেন, তুমি তো অনেক দেরিতে উঠেছ, তোমার মা ভাবছে বোধহয় তোমার কোনো শরীর খারাপ, সেই জন্যই চিন্তান্বিত হয়ে তার জন্য কোনো রোগ হয়েছে, যাও যাও তুমি তাড়াতাড়ি যাও। অনন্ত গাভী বানানো আছে সব পাথরের, অবিকাল গাভী মতো ভগবান শ্রীকৃষ্ণের শতাধিক বানানো আছে পাথরে। প্রভু মনের আনন্দে বিচরণ করতে করতে গিয়ে দেখলেন বিশাল সেই লবণ সমুদ্র, তার কোনো কূল কিনারা নেই। সমস্ত সখাদেরকে ডাকছেন, আরে তোরা আয় আয়, আমরা এই সুশীতল যমুনার জলে স্নান করে শীতল হই। অনেকক্ষণ পর তিনি দেখছেন অনতি দূরে বিশাল এক পুরী, মানে দ্বারকাপুরী, বলদেব কাছে এসে বলছেন, কানাই বলছেন বলাই দাদাকে যে দাদা আমাদের বৃন্দাবনে তো এত বড় প্রাসাদ এত বড় পুরী তো দেখিনি। বলদেব কৃষ্ণকে আলিঙ্গন করে বলছেন, আমি তোমায় সব বলছি। তখন সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন। সমস্ত বৃত্তান্ত বর্ণনা করার পর তাকে আবার আনা হলো দ্বারকাপুরীতে গরুড় পৃষ্ঠপরি। সেখানে যে যেমন ভক্ত তার মধ্যে সেই ভাব উৎপন্ন হয়েছিল কৃষ্ণ শ্রীকৃষ্ণের গোপ বেশ দর্শন করে, সে অনেক বিস্তারিত কথা। ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে প্রতিপাদন করলেন যে আমার সব থেকে বেশি প্রিয় ভক্ত হচ্ছে ব্রজের গোপীগণ, ব্রজবাসীগণ, তারা আমার আত্মার ন্যায় এত প্রিয় অতি প্রিয়, সুতরাং তাদের থেকে বড় ভক্ত প্রিয় ভক্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় নেই। দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণ বলদেবের সঙ্গে ভোজন গ্রহণ করার পর এই প্রয়াগ তীর্থে সমস্ত মুনি ঋষিগণ অপেক্ষা করছিলেন যে কখন নারদ এসে, নারদ ফিরে আসবে, এসে আমাদের বলবে কে শ্রেষ্ঠ ভক্ত। দেবশ্রী নারদ যখন প্রয়াগে গমন করলেন, সমস্ত মুনিরা তাকে স্বাগত জানালেন এবং সেখানে ভগবানের প্রিয় ভক্তকে এই সমস্ত ঘটনাগুলি সমস্ত মুনি ঋষি ব্রাহ্মণ সাধু সন্ত যারা যারা ছিলেন তাদের প্রত্যেককে শ্রবণ করিয়ে অন্তিমে প্রতিপাদন করলেন যে ভগবান নিজ মুখে বলছেন যে আমার ব্রজবাসীগণ এবং ব্রজের গোপীগণ সর্বাধিক প্রিয়। তাই ব্রজের যে ভক্তি, ব্রজ গোপীদের যে প্রেম, এ আর কারোর মধ্যে দেখা যায় না। তো আমরা সংক্ষেপ আকারে প্রথম খণ্ডটি শ্রবণ করলাম, দ্বিতীয় খণ্ডে আমরা যা যা শ্রবণ করেছি সংক্ষেপ আকারে তা শ্রীমতী রাধারানীজীর কৃপাবলে আগামী দিবসে শ্রবণ করব। সুতরাং অর্ধকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম।